الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
অমর মনীষী আল ফারাবি,
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব সেরা দার্শনিক ও চিন্তাবিদ অমর মনীষী আল ফারাবির জীবন, ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞানে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ শুনুন এ ধারাবাহিকের অষ্টম পর্ব। গত পর্বের আলোচনায় আমরা বিখ্যাত মুসলিম মনীষী আল ফারাবির রচনা সামগ্রী দ্বারা প্রভাবিত তৎকালীন সময়ের বেশ কিছু নাম না জানা ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজও আমরা এ সম্পর্কিত আরো কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন। বেন ফালকুরা নামে অন্য আরেকজন ইহুদি দার্শনিক নিজের হিব্রু ভাষায় লেখা গ্রন্থে ফারাবির রচনা থেকে সরাসরি বেশ কিছু অনুচ্ছেদ উদ্ধৃত করেছেন, যা থেকে ফারাবির চিন্তাদর্শনের সাথে তার গভীর পরিচিতির বিষয়টি ফুটে ওঠে। তিনি একজন ইহুদি হয়েও ফারাবির মূল্যবোধের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। বেন ফালকুরা তার বই দ্য বিগিনিং অফ সায়েন্সের দ্বিতীয় অংশ বিজ্ঞানের শ্রেণীবিন্যাস নামে একটি অধ্যায়ে যা কিছু লিখেছেন তাতে পরিষ্কার বোঝা যায় তিনি ফারাবির লেখা দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন। ইহুদি পণ্ডিত বেন ফালকুরা দর্শনের উপর ফারাবির তিনটি প্রধান গ্রন্থের সংক্ষিপ্ত রূপ হিব্রু ভাষায় রূপান্তর করেছিলেন। এই তিনটি গ্রন্থের মধ্যে ছিল তাহসিল আল সাদা, প্লেটোর দর্শন এবং ফারাবির অ্যারিস্টটলীয় দর্শন, যা প্রায় সমস্ত ইহুদি বুদ্ধিজীবী মহলকে প্রভাবিত করেছিল। রূপান্তর করা এ বইগুলো এতই জনপ্রিয় ছিল যে বেন ফালকুরায়ের মৃত্যুর পর 200-300 বছর ধরে এই তিনটি বই ইহুদি চিন্তাশীল মহলে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
এতে কোনো সন্দেহ নেই যে বেন ফালকুরা ফারাবির রচনাগুলো সংগ্রহ করা এবং তা হিব্রু ভাষায় অনুবাদের ক্ষেত্রে অনেক কাজ করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার সে সমস্ত রচনা আমাদের কাছে পৌঁছায়নি। আমরা জানি যে এগুলো ফারাবির রচনার সম্পূর্ণ অনুবাদ কিংবা স্বাধীন বা স্বতন্ত্র এমন কোনো গ্রন্থ ছিল না যাতে ফারাবির পূর্ণ মতামত উঠে আসে। তবে সংক্ষেপে রূপান্তরিত এসব বইয়ের কিছু অংশে ফারাবির গুরুত্বপূর্ণ লেখাগুলো স্থান পেয়েছে। এছাড়া আল ফারাবির এসা আল উলুম বইটি খ্রিস্টীয় 1314 সালে ইবনে কালুনিমুস বেন কালুনিমুস হিব্রু ভাষায় অনুবাদ করেছিলেন, যাতে আরবি ভাষা না জানা হিব্রু ভাষাভাষীরাও ফারাবির লেখা থেকে উপকৃত হতে পারেন। এ থেকেও ইহুদি দার্শনিক এবং পণ্ডিতদের মধ্যে ফারাবির ব্যাপক প্রভাবের বিষয়টি উপলব্ধি করা যায়। ইবনে কালুনিমুস ফারাবির অ্যান ইন্ট্রাডাকশন টু অ্যারিস্টটল নামক আরেকটি গ্রন্থ হিব্রু ভাষা অনুবাদ করেছিলেন, কিন্তু এই অনুবাদে তিনি ফারাবির গ্রন্থের আরবি পাঠের প্রতি খুব বেশি গুরুত্ব দেননি। তিনি ফারাবির গ্রন্থ অনুবাদে কিছু ক্ষেত্রে পরিবর্তন ও সমন্বয় করেছেন এবং এমনকি তার কিছু ব্যক্তিগত মতামত যুক্ত করেছেন, যার মধ্যে ঔষধ অ্যালকেমি ও জাদু শিল্প অন্তর্ভুক্ত ছিল। ইবনে কালুনিমুসের অনুবাদ সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা যেতে পারে যে তার অনুবাদগুলো ইহুদিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছিল এবং ফারাবিকে তারা রেফারেন্স হিসেবে ব্যবহার করত। এই ধারা খ্রিস্টীয় 14 শতক থেকে 15 শতকের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
যুক্তিবিদ্যায় আরও কিছু ইহুদি পণ্ডিতের উপর ফারাবির প্রভাব ব্যাপক মাত্রায় লক্ষ্য করা গিয়েছিল। ইবনে মাইমন ফারাবির জ্ঞানের গভীরতা এবং তার লেখনী শক্তির আশ্চর্যজনক ক্ষমতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আল ফারাবির যুক্তিবিদ্যা সংক্রান্ত মাকালে ফি সানাই আল মান্তেক গ্রন্থ ইবনে মাইমনকে ব্যাপক প্রভাবিত করেছিল। 1160 খ্রিস্টাব্দের দিকে রচিত এই গ্রন্থটি ইহুদি দার্শনিকদের মধ্যে ফারাবির যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির প্রসার ঘটায়। আল ফারাবির যুক্তিবিদ্যার এই গ্রন্থ দ্বারাই যে কেবল ইবনে মাইমন প্রভাবিত হয়েছিলেন তা নয়, বরং এই ইহুদি দার্শনিকের অন্যান্য কাজ ও রচনাবলী থেকেও আল ফারাবির ব্যাপক প্রভাবের বিষয়টি লক্ষ্য করা যায়। পশ্চিমা গবেষকরা দেখিয়েছেন যে ইবনে মাইমন ফারাবির যুক্তিবিদ্যা ভালোভাবে জানতেন এবং তা ব্যাপকভাবে ব্যবহার করতেন। ফারাবির মতামত উদ্ধৃত করা ছাড়াও তিনি তার রচনাগুলোতে ফারাবির কিছু বিষয় পুনরায় উল্লেখ করেছেন এবং কিছু ছোটখাটো পরিবর্তন করেছেন ইহুদি পাঠকদের সহজে উপলব্ধির জন্য।
পূর্ব ইউরোপের সাথে মুসলমানদের ক্রুসেড যুদ্ধের প্রভাবে আল ফারাবির যুক্তিবিদ্যা সংক্রান্ত রচনাগুলো হিব্রু ভাষায় অনুবাদের বিষয়টি ছিল খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। এই অনুবাদগুলোর সংখ্যা একেবারে কম নয় এবং সেগুলো বিভিন্ন সময়ে করা হয়েছিল, যা কিনা ইহুদি সমাজে ফারাবির যুক্তিবিদ্যার ব্যাপক ও দীর্ঘমেয়াদী প্রভাবের প্রমাণ। তবে পশ্চিমা পণ্ডিতরা সম্প্রতি হিব্রু ভাষায় অনুবাদগুলোকে প্রধানত ফারাবির মতের অনুবাদ এবং অ্যারিস্টটলের আর্গাননের ধারণা ব্যাখ্যাকারী ছোট্ট গ্রন্থের অনুবাদ বলে মনে করেছেন, যা বেশ কয়েকটি নির্দিষ্ট সময়কালে প্রকাশিত হয়েছিল। প্রথম দিকের এই অনুবাদগুলো ছিল খুবই উন্নত এবং প্রকৃতপক্ষে 1200 খ্রিস্টাব্দের আগে তা অনুবাদ করা হয়েছিল। এই অনুবাদগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তা ছিল স্প্যানিশ ইহুদিদের সাথে সম্পর্কিত। এছাড়া স্যামুয়েল ইবনে তাইবুন এবং তার পরিবারের ঘনিষ্ঠ উত্তরসূরিদের মাধ্যমেও ফারাবির রচনাগুলো অনুবাদ করা হয়েছিল। এই অনুবাদগুলো ছিল 13 শতকের এবং 14 ও 15 শতকে ইহুদি দার্শনিকদের মধ্যে তা সাড়া ফেলেছিল। এভিগডোর ছিলেন একজন বিখ্যাত ইহুদি, যিনি ফারাবির এই যুক্তিবিদ্যার কাজের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছিলেন।
অ্যারিস্টটলের যুক্তিবিদ্যার তথাকথিত ফারাবি ব্যাখ্যাও মাশা ইহুদিদের মধ্যে প্রভাব বিস্তার করেছিল। আরও মজার ব্যাপার হল, ইহুদিদের হিব্রু ভাষায় বিভিন্ন বিষয়ে উদ্ধৃতি ও ব্যাখ্যা বিশ্লেষণের ধরন থেকে ফারাবির যুক্তিবিদ্যার প্রভাব উপলব্ধি করা যায়। এই বিখ্যাত মুসলিম দার্শনিকের যুক্তিবিদ্যার উপর আরও অনেক গবেষণা ও রচনা সামগ্রী ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার কিছু আরবি অংশ হারিয়ে গেছে। তবে হারিয়ে যাওয়া সেসবের কিছু অংশ আবার ইহুদি দার্শনিকদের লেখনীর মধ্যে রয়ে গেছে। আরবি ভাষায় লেখা যুক্তিবিদ্যার উপর ফারাবির যে গ্রন্থগুলোর কিছু অংশ হারিয়ে গেছে, হয়তোবা হিব্রু ভাষায় বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ এবং অনুবাদের মধ্যে সেসব খুঁজে পাওয়া যাবে। ফারাবির বিখ্যাত মদিনা আল ফাজালাবাসীদের মতামত বইটির কথা ইহুদিরা বহুবার উল্লেখ করেছে। এর মধ্যে মুসা ইবনে ইজরা তার গ্রন্থে ফারাবির ওই বইয়ের কিছু অংশ উদ্ধৃত করেছেন। এছাড়াও ইসহাক বিন লতিফ এবং ফালকুরা তাদের দারাজাত বা ডিগ্রিস গ্রন্থে ফারাবির এই বইয়ের কিছু বিষয় ব্যবহার করেছেন, বিশেষ করে অধিবিদ্যা এবং ধর্মতত্ত্ব বিষয়ে।
আল মদিনা ইউটোপিয়া বিষয়ে আল ফারাবির বইটি হিব্রুতে অনুবাদ করা হয়নি, তবে তার আল সিয়াসা আল মদিনা বইটি হিব্রুতে অনুবাদ করেছেন মুসা বিন তাইবুন। এই অনুবাদটি প্রমাণ করে যে ফারাবির এই গবেষণা ও রচনা সামগ্রী বহু ইহুদি চিন্তাবিদকে প্রভাবিত করেছিল। তো শ্রোতা বন্ধুরা, অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আগামী আসরে।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারের নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার অষ্টম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েক পর্বের আলোচনায় আমরা নারীর প্রতি ইসলামের সর্বোচ্চ ও যথাযোগ্য সম্মানের বিষয় নিয়ে কথা বলেছি। মানবীয় মর্যাদার দিক থেকে ইসলাম নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য করেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে সুগন্ধি ফুল বা লতার সঙ্গে তুলনা করেছেন। তিনি নারীকে পাহলোয়ান ভাবতে নিষেধ করেছেন এবং বলেছেন, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের বেহেশত। মা হচ্ছেন সন্তানের প্রথম শিক্ষক, তার স্কুল হচ্ছে সেরা স্কুল। একজন ভালো ও সুশিক্ষিত মাই সমাজকে উপহার দিতে পারে যোগ্যতম নাগরিক। আজ আমরা পরিবার, সমাজ, আল্লাহর প্রতি নারীর দায়িত্ব বা সম্পর্ক বিষয়ে পবিত্র কোরআনের দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু কথা বলবো। ইসলামী মূল্যবোধের দৃষ্টিতে নারীর বাহ্যিক রূপ বা সৌন্দর্য কিংবা গহনা অলঙ্কার নয়, বরং তাঁর খোদাভীতি ও চারিত্রিক সুষমাই তাঁকে দেয় ঐশী মর্যাদা। পবিত্র কোরআনের সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন,
নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ বিনীত নারী, দানশীল পুরুষ দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহর অধিক জিক্রকারী পুরুষ ও জিক্রকারী নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সূরা বাকারার 221 নম্বর আয়াতে মহান আল্লাহ বিশ্বাসী দাসীকে মুক্ত বা স্বাধীন মুশরিক নারীর চেয়েও মর্যাদাশীল বলে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ বলেছেন, আর তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম, যদিও মুশরিক নারীকে তোমাদের কাছে বাহ্যিক সৌন্দর্যের জন্য বেশি ভালো লাগতেও পারে এবং তোমরা নারীরা কোনো মুশরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রীতদাসও একজন মুশরিকের তুলনায় অনেক ভালো, যদিও তোমরা বাহ্যিক রূপের কারণে মুশরিকদের দেখে মোহিত হতেও পারো।
যে নারী ধর্মীয় জ্ঞান ও যোগ্যতায় যত বেশি অগ্রসর হবেন তার সন্তানও হবে তত বেশি যোগ্য ও সুশিক্ষিত। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় কঠোর স্বভাবের ফেরেশতাগণ। নারী জাতির মধ্যে রয়েছেন এমন মহীয়সী ব্যক্তিত্ব যারা কেবল নারী জাতির জন্য নন বরং পুরো বিশ্বাসী বা ইমানদার মানব সমাজের জন্য নেতৃস্থানীয় আদর্শ। পবিত্র কোরআনে নারী বা নিসা নামের একটি বিশাল সূরা রয়েছে, অথচ পুরুষ নামের কোনো সূরা নেই। এছাড়াও মহীয়সী নারী হযরত মারিয়ামের নামে নামকরণ করা হয়েছে পবিত্র কোরআনের একটি সূরার। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ও ইমরানের কন্যা মারিয়াম এই দুইজনের মাঝে গোটা মুমিন সমাজের জন্য আদর্শ রয়েছে বলে পবিত্র কোরআন স্পষ্টভাবে উল্লেখ করেছে।
পবিত্র কোরআনের দৃষ্টিতে আদর্শ মা বা যোগ্য নারী তারা যারা পারিবারিক দায়িত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং তারা স্বামীদের অনুপস্থিতিতে তাদের সম্পদ ও অধিকার রক্ষা করেন। মানব ইতিহাসে এমন অনেক নারী দেখা যায় যারা স্বামীর জুলুম ও খোদাদ্রোহিতার মোকাবেলায় ইমান আর সত্য ও ন্যায়ের পথ বেছে নিয়ে তাতে অবিচল থেকেছেন এবং স্বামীকে সুপথে আনার জন্য শেষ পর্যন্ত ধৈর্য ধরেছেন। এমনই একজন মহীয়সী নারী হলেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আসিয়া সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন।
পবিত্র কোরআনের দৃষ্টিতে লজ্জা হচ্ছে নারীর প্রধান ভূষণ। পুরুষের মতো নারীর চারিত্রিক পবিত্রতাও সমাজের জন্য খুবই জরুরি। কোনো জাতির নারী ও পুরুষ যদি নীতি নৈতিকতাবিহীন বা চরিত্রহীন হয়ে পড়ে তাহলে সেই জাতির ধ্বংস অনিবার্য। পবিত্র কোরআনের সূরা কাসাসের 25 নম্বর আয়াতে হযরত মুসা নবীর হবু স্ত্রী তথা হযরত শুয়াইব আলাইহিসসালামের দুই কন্যার একজন সম্পর্কে বলা হয়েছে, অতঃপর বালিকাদ্বয়ের একজন সর্বোচ্চ লজ্জাজড়িত পদক্ষেপে তাঁর কাছে আগমন করল। পবিত্র কোরআন নারীদেরকে তাদের আকর্ষণ রূপ বা সাজসজ্জা সব পুরুষের কাছে তুলে ধরতে নিষেধ করে। এ ধরনের রূপ প্রদর্শন নারীর ব্যক্তিত্ব ও সম্মানের জন্য ক্ষতিকর। নারীকে সম্মান করতে হবে তার মানবীয় গুণ, যোগ্যতা ও খোদাভীতির জন্য, কিন্তু নারীর অধিকার ও সম্মানের সঙ্গে তার বাহ্যিক রূপ বা চাকচিক্যময় বেশভূষার কোনো সম্পর্ক নেই। তাই সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা জাহেলি বা মূর্খতার যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না।
শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের এ সপ্তাহের আলোচনার সময় ফুরিয়ে এলো। কথা হবে আবারও আগামী আসরে, আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। রংধনু
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। প্রত্যেক সপ্তাহের মতো আজও প্রথমেই থাকবে একটি রূপকথার গল্প, এরপর থাকবে দুটি কবিতা ও একটি গান। এই অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই শিশু সাহিত্যিক বি এম বরকতুল্লার লেখা রাজার উপদেষ্টা গল্পটি শোনা যাক।
একবার এক রাজার উপদেষ্টাগণ রাজাকে পরামর্শ দিয়ে বললেন, মহারাজা, রাজ্যে হু হু করে লোক সংখ্যা বাড়ছে, লোকজন ফসলি জমিতে বাড়ি ঘর বানাচ্ছে, এভাবে চলতে থাকলে রাজ্যে খাদ্য সংকট সহ নানা সমস্যা দেখা দেবে। ফসলি জমিতে বাড়িঘর বানানো নিষিদ্ধ করে একটি আইন জারি করে দিলে কেমন হয় রাজা মশাই?
রাজা বললেন, বিকল্প ব্যবস্থা না করে ফসলি জমিতে বাড়িঘর বানানো নিষিদ্ধ করলে রাজ্যে অসন্তোষ দেখা দেবে, প্রজারা না খোশ হবে, এমন একটা বুদ্ধি বের করো যাতে সমস্যার সমাধান হবে, আবার রাজ্যে সৃষ্টি হবে না কোনো অসন্তোষ। তোমরা প্রত্যেকে একটি করে প্রস্তাব দেবে, তিন দিনের মধ্যে উত্তম সমাধান না দিতে পারলে গর্দান যাবে তোমাদের।
উপদেষ্টাগণ পড়ে গেলেন ভীষণ চিন্তায়। তারা মুখ চাওয়াচাওয়ি করে বেরিয়ে গেলেন রাজদরবার থেকে। চিন্তা করতে করতে চলে গেল দুই দিন, অথচ কোনো সমাধান বের করতে পারলেন না। সময় যতই কমে আসছে উপদেষ্টাগণ ততই ছটফট করতে লাগলেন।
রাজার সমস্যার সমাধান বের না করতে পারলেও তারা নিজেদের রক্ষা করার জন্য একটা বুদ্ধি বের করে ফেললেন। তা হল, ব্যর্থ উপদেষ্টা হয়ে রাজার সামনে গিয়ে গর্দান দেওয়া যাবে না, প্রয়োজন হলে যে যেদিকে পারবে পালিয়ে যাবে।
রাজার বেঁধে দেয়া সময়ের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এর মধ্যে একটা উপায় বাতলাতে হবে। উপদেষ্টাগণ কোনো উপায় বের করতে না পেরে একরকম পালাবার আয়োজন করছেন। এমন সময় জল খাবার নিয়ে ঘরে এলো এক দাসী।
সে উপদেষ্টাদের দুরবস্থা দেখে বলল, মা, আমি আপনাদের সমস্যার কথা জানি, আবার এর সমাধানও জানি।
কি বলতে চাস? খুলে বল, আমাদের জীবন মরণ সমস্যা এখন, খুলে বল।
আমার কথাটা শুনলে আপনাদের কাউকে আর পালাতে হবে না, মরতেও হবে না, বরং আপনারা রাজার অনুগ্রহ পাবেন।
আরে বল বল, তাড়াতাড়ি বল, সময় নেই আমাদের হাতে।
এ রাজ্যে পতিত অবস্থায় পড়ে আছে অসংখ্য ডোবা নালা, অসংখ্য বাড়িঘর তৈরি করা যায় এই ডোবানালাগুলো ভরাট করে। এতে এতে প্রজাদের সমস্যার যেমন সমাধান হবে, তেমনি প্রজাদের মধ্যে কোনো অসন্তোষ থাকবে না।
দাসের প্রস্তাব শুনে উপদেষ্টগণ আনন্দে লাফালাফি করতে লাগলেন। পালানোর পরিবর্তে দাসের প্রস্তাবটা নিজেদের প্রস্তাব বানিয়ে বুক ফুলিয়ে রাজদরবারে গিয়ে হাজির হলেন।
রাজা বললেন, বলো কি সমাধান নিয়ে এলে তোমরা?
প্রস্তাব তো মোটে একটা, আগে যে বলতে পারবে জয় হবে তারই। উপদেষ্টাদের মধ্যে তাই রীতিমতো প্রতিযোগিতাই শুরু হয়ে গেল।
একজন বললেন, আমি আগে বলি, এটা আমার বুদ্ধিতে নেওয়া প্রস্তাব।
আরেকজন খিচ মেরে বললেন, আরে রাখ তো তুই, কে বলেছে এটা তোমার নেয়া প্রস্তাব? এটা তো আমার প্রস্তাব, এই তোমরা সরে যাও সরে যাও, বলতে দাও আমাকে।
আরেকজন বললেন, আমি দাসীকে প্রস্তাব করার অনুমতি দিয়েছিলাম, এটা আমার আমার।
একথা শুনেই পেছন থেকে দুজন তার মুখ চেপে ধরলেন, হায় 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 কি বলে, হ্যাঁ এই পাদিটা তো আমাদের শুলে চড়াবে দেখছি। হ্যাচকা টানে সবার পেছনে নিয়ে যাওয়া হলো তাকে।
আবার সব উপদেষ্টা রাজাকে বুদ্ধি বাতলানোর প্রতিযোগিতায় নেমে পড়লেন, কার কথা কে শুনে। একজন রাজার দিকে এক কদমে গিয়ে গিয়ে মুখ বাড়িয়ে প্রস্তাবটা বলার চেষ্টা করতেই আরেক উপদেষ্টা পেছন থেকে উড়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়েন, এই চুপ চুপ চুপ, মিথ্যাবাদী কোথাকার, চুপ।
আরেকজন পাশ থেকে বলে ওঠেন, মহারাজের অনুগ্রহ পাওয়ার অধিকার আমারই বেশি, আমার প্রস্তাব আমাকে বলতে দাও তোমরা।
কেউ থামে না, কেউ দমে না, শুরু হয়ে গেল হাতাহাতি। রাজা উপদেষ্টাদের কাণ্ড দেখে বিরক্ত হয়ে কোতোয়ালকে আদেশ করলেন, প্রত্যেককে বন্দি করে আলাদা আলাদা কুঠুরিতে নিয়ে রাখা হোক।
যেমন কথা তেমন কাজ, ক্লান্ত শ্রান্ত উপদেষ্টাগণ আলাদা আলাদা কুঠুরিতে বন্দি হলেন। রাজা গেলেন প্রথম কুঠুরির সামনে, বললেন, তোমার প্রস্তাবটা বলো।
প্রথমেই প্রস্তাব শোনানোর সুযোগ পেয়ে উপদেষ্টা নিজেকে ভাগ্যবান মনে করলেন। এই সুযোগে প্রস্তাব গ্রহণে তার কি ভূমিকা ছিল তা পেশ করার লোভও সামলাতে পারলেন না তিনি। বললেন, এই সামান্য সমস্যার সমাধানের জন্য আমাদের বিস্তর সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, তবে এত সময় আদৌ প্রয়োজন ছিল না রাজামশাই। আপনি নির্দেশ দেওয়ার পর রাজদরবার থেকে বের হয়ে যাওয়ার সময় এই কঠিন সমস্যার একটা সহজ সমাধান বের করে ফেলেছিলাম আমি। সমাধানের কথা আপনাকে সঙ্গে সঙ্গে জানাতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু অন্যরা আমাকে বলতে দিল না। তাদের কথা সমস্যার সমাধানের জন্য আরও তো তিন দিন সময় আছে।
রাজা খুব বিরক্ত হয়ে ধমকে সরে বললেন, আরে প্রস্তাবটা কি তাই বলো তুমি।
উপদেষ্টা আবেগ ভরে বলতে লাগলেন, মহারাজ প্রস্তাব শোনার পূর্বে পূর্বের কাহিনী শোনা জরুরি, আমার প্রস্তাবটা এতটাই জুৎসই ও মঙ্গলজনক এটা অন্য উপদেষ্টাদেরও পছন্দ হয়ে যায়, তারা আমার প্রস্তাব ছিনিয়ে নিয়ে যায়, যার প্রস্তাব আকারে আপনার বরাবরে পেশ করার সুযোগ নানা কুটকৌশল শুরু করে দেয়, আমার প্রস্তাবটা আমার কাছে ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
রাজা খুব বিরক্ত হয়ে তার কথা শোনার আগ্রহ হারিয়ে ফেললেন, চলে গেলেন পরের কুঠুরিতে। এ কুঠুরির উপদেষ্টাও মূল প্রস্তাবের চেয়ে অন্যদের তুলনায় তার ভূমিকা যে বেশি সে কথা বলতে শুরু করলেন। রাজা চলে গেলেন পরের কুঠুরিতে। এভাবে রাজা ১১ উপদেষ্টার কুঠুরে পার হলেন, কিন্তু কারো কাছেই
মূল প্রস্তাবটি শুনতে পারলেন না।
শেষের কুঠুরিতে যে উপদেষ্টা বসেছিলেন তিনি আবার একটু মিনমিনিয়ে ধরনের। রাজাকে দেখেই তিনি হাউ মাউ করে কেঁদে ফেললেন। রাজা ধমক দিয়ে বললেন, এত কান্না কিসের? অন্য উপদেষ্টার মূল প্রস্তাব না দিয়ে উল্টো নিজেদের নানান ভূমিকার কথা বলতে ব্যস্ত, আর তুমি কি কান্না জুড়ে দিলে? প্রস্তাবটা কি বলো তো আমাকে।
উপদেষ্টা হতাশার সুরে বলল, মহারাজ, তারা তাদের ভূমিকার কথা আপনাকে বলে ফেলেছে মহারাজ, আর আপনিও তো তা শুনে ফেলেছেন। তাহলে আমার কথাটুকু শুনুন। আমার বুদ্ধিতেই এই দাসী এত মূল্যবান পরামর্শটা দিয়েছে, আর কারো কথাই নয়। এখন এ ব্যাপারে কার কতটুকু ভূমিকা আর কৃতিত্ব, এই তা আপনার বিচার মহারাজ।
রাজা রাগে গজ গজ করতে করতে চলে গেলেন দরবারে। তার নির্দেশে সকল উপদেষ্টাকে কুঠুরি থেকে বের করে নিয়ে আসা হল। ডাকা হল সকল দাসীকে। রাজা বললেন, আমার উপদেষ্টাদের উপদেশ দিয়েছে কে?
দাসীরা ভয়ে মুখ খুলছে না, সবাই মাথা নত করে দাঁড়িয়ে রইল। এক দাসী সভয়ে বলল,
মহারাজ, আমরা হলাম দাসী, সারাদিন আপনাদের সেবায় নিয়োজিত থাকি। তবে মাঝে মধ্যে ওই কালো দাসীকে দেখতাম উপদেষ্টাদের উপদেশ দিতে।
রাজা কালো দাসীর দিকে তাকিয়ে বললেন, সত্যি করে বল, তুমি কি তাদের পরামর্শ দিয়েছ?
কালো দাসীর প্রাণ যায় যায়, সে বার কয়েক ঢোকিলে কোনো মতে বলল,
যে আমার কাজ নয় মহারাজ, আমি শুধু উপদেষ্টাদের জীবন বাঁচানোর জন্য পরামর্শ দিয়েছিলাম মহারাজ।
রাজা অবাক হয়ে বললেন, জীবন বাঁচানোর জন্য মানে?
দাসী ভয়ে ভয়ে বলল,
মহারাজ, আপনি উপদেষ্টাদের কাছে সমস্যা সমাধানের জন্য যে পরামর্শ চেয়েছিলেন তা ছিল তাদের জ্ঞানের অতীত। তারা সমস্যার কোনো সমাধানই করতে পারছিল না। তখন তারা চিন্তা করছিল পালিয়ে দেশান্তরী হবে, সেই প্রস্তুতি নিচ্ছিলেন তারা। তাদের বিপদ দেখে আমি একটা প্রস্তাব দিয়েছি মাত্র মহারাজ।
রাজা দাসীকে বললেন, কি ছিল তোমার সেই প্রস্তাব, নির্ভয়ে বলো।
দাসী তার প্রস্তাব পেশ করল। প্রস্তাবটি শুনে সত্যি সত্যি রাজা মহা খুশি হয়ে গেলেন। বিলম্ব না করে রাজা কালো দাসীকে উপদেষ্টা পদে আর বারো উপদেষ্টাকে রাজবাড়ির দাস পদে নিয়োগের আদেশ জারি করে দিলেন।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radio.tehran1982@gmail.com।
বন্ধুরা, এবারে তোমাদের জন্য রয়েছে একটি কবিতা। আবৃত্তি করেছে ঢাকার বন্ধু উম্মে তাসমিয়া তুবা।
আবৃত্তি করছি কবি আহসান হাবিবের স্বদেশ কবিতাটি। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে, বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি, করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে, আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই, প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি, বলবে হেসে তখন, এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, বাড়ি বাগান পাখ পাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই। ধন্যবাদ।
তোমার চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে? এবার কবিতা নিয়ে আসছে রংপুরের বন্ধু সানিয়া জাহান সারা।
আবৃত্তি করছি কবি আল মাহমুদ রচিত পাখির মতো কবিতাটি। আম্মু বলেন পর রিসুনা, আব্বু বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে, সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেস্তারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উঠব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব, তোমরা যখন শিখছ পড়া মানুষ মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। ধন্যবাদ।
বন্ধুরা, পরপর দুটি কবিতা শুনলে, এবারে রয়েছে একটি গান, এক কুল আমার মা তার দুই কুল আমি। শিরোনামের গানটি গেয়েছে শিশুশিল্পী আবদুল্লাহ বিন মোবারক। গানের কথা লিখেছেন সারোয়ার মাহবুব আর সুর করেছেন আরফিন সাইদ।
ছোট্ট বন্ধু আবদুল্লাহ বিন মোবারকের কণ্ঠে চমৎকার গানটি শুনলে আশা করি তোমাদের ভালো লেগেছে।
আর তোমরা যারা রংধনু আসরে অংশ নিতে চাও, তারা তোমাদের ফোন নাম্বার জানিয়ে আমাদের কাছে ইমেল করো, আমরাই ফোন করে তোমাদের সঙ্গে কথা বলব, শুনব তোমাদের কণ্ঠে গান কবিতা সুরা সহ তোমরা যা যা শোনাতে চাও।
তো বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, তোমরা ভালো ও সুস্থ থেকো, আবারও এ কামনা করে বিদায় নিচ্ছি রংধনুর আজকের আসর থেকে।
ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের গত আসরে আমরা বলেছি, শৈশব হচ্ছে এমন একটি সময় যখন ব্যক্তির জীবন প্রণালীর ভিত্তি স্থাপিত হয়। শৈশবকে আনন্দময় এবং সুন্দর ভবিষ্যতের ভিত্তি হিসেবে কাজে লাগাতে বাবা মায়ের গুরুত্ব অপরিসীম। আজ আমরা এসব বিষয়ে আরও বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ। স্বামী স্ত্রীর যৌথ উদ্যোগ ও প্রচেষ্টায় শিশুর জন্ম হলেও জন্মের আগ পর্যন্ত যিনি সন্তানকে নিজের গর্ভে বহন করেন এবং সমগ্র অস্তিত্ব দিয়ে শিশুর নিরাপদ আগমন নিশ্চিত করেন, তিনি হলেন মা। এ কারণে গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভবতী মায়ের যত্ন মানেই শিশুর যত্ন। শিশু যাতে মাতৃগর্ভে সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, সেজন্যে গর্ভবতী মায়ের বিশেষ সেবা শুশ্রূষা জরুরি। ইসলাম ধর্মে এসব বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়া হয়েছে। জন্মের পর শিশু ও মা উভয়েরই বিশেষ যত্ন নিতে হবে। শিশুকে শুধু ভালো খাবার ও জামা কাপড় দিলেই চলবে না, তার জন্যে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। মায়া মমতা ও ভালোবাসার ঘাটতি যাতে না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে। শিশুর জন্যে মায়া মমতা ও ভালোবাসা এতটাই প্রয়োজন যে স্বয়ং আল্লাহ তাআলা সন্তানের প্রতি ভালোবাসাকে মানুষের জন্মগত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত করেছেন। যে কোনো স্বাভাবিক ও সুস্থ বাবা মায়ের মধ্যেই সন্তানের প্রতি ভালোবাসা রয়েছে। অবশ্য এতিম শিশুরা এমন ভালোবাসা থেকে বঞ্চিত হয়। এ কারণে এতিম শিশুর প্রতি বিশেষ নজর রাখা প্রতিটি মানুষের দায়িত্ব।
যে কোনো সমাজে দুর্বলদের শীর্ষে রয়েছে শিশুরা। তারা ভবিষ্যতের কর্ণধার হলেও অন্যের সহযোগিতা ছাড়া তাদের শৈশব পেরোনো সম্ভব নয়। তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সার্বক্ষণিক সহযোগিতার বিকল্প নেই। ভবিষ্যতের কর্ণধার এই শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে বিশেষ আইন ও নীতিমালা জরুরি। এ কারণেই বিশ্বের প্রায় প্রতিটি দেশেই শিশুদের রক্ষায় বিশেষ আইন ও নীতিমালা রয়েছে। এরপরও বিশ্বের প্রায় সব দেশেই এখনও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। এর একটি বড় কারণ হল অবিবেচক অভিভাবক এবং কুসংস্কারাচ্ছন্ন সমাজ। এসব কারণে এখনও প্রায় সব দেশেই রয়েছে বহু পথ শিশু। প্রতিটি সমাজ ও রাষ্ট্রেই শিশুর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আইনের প্রয়োগ খুবই জরুরি।
শিশু ও বড়দের চাহিদা কখনোই একরকম নয়। মনোবিজ্ঞানীদের মতে শিশুদের জগৎটাই পুরোপুরি আলাদা, বড়দের জগতের সঙ্গে ওই জগতের কোনো মিল নেই। এ কারণেই সাধারণত বড়রা যেসব খেলা ও কাজে আনন্দ পায় সেসবে আনন্দ পায় না শিশুরা। তারা তাদের নিজেদেরকে পারিপার্শ্বিকতাকে সর্বোপরি পুরো জীবনটাকে আলাদাভাবে অনুভব করে। অভিজ্ঞতা না থাকায় তারা বড়দের মতো ভাবতে বা সিদ্ধান্ত নিতে পারে না। শৈশব কাটানোর মধ্য দিয়ে তারা অভিজ্ঞ হয়ে ওঠে এবং সুন্দর ও মসৃণ শৈশব তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করে। বড়দের এটা মনে প্রাণে উপলব্ধি করতে হবে যে শিশুর চিন্তা চেতনা ও চাহিদা সম্পূর্ণ ভিন্ন। এসব বিবেচনায় নিয়েই তাদের সঙ্গে আচরণ করতে হবে, শিশুর জগৎ ও চিন্তার পরিধি বিবেচনায় নিয়েই তাদের সঙ্গে কথা বলতে হবে, উপযুক্ত আচরণ করতে হবে। শিশু বিষয়ক গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে শারীরিক যত্নের পাশাপাশি শিশুর মনন ও চিন্তারও যত্ন নিতে হবে।
শিশুর জন্মের পর প্রথমেই যাদের প্রতি তার দেখাশোনা ও বড় করার দায়িত্ব বর্তায় তারা হলেন বাবা মা। এরপর ক্রমান্বয়ে স্বজন সহ আশেপাশের মানুষদের ওপর শিশুর সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টির দায়িত্ব বর্তায়। এরপর সমাজ ও রাষ্ট্র শিশুর ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত হয়। তবে শিশুকে সঠিকভাবে লালন পালনের জন্য এ সংক্রান্ত জ্ঞান ও তথ্য জানা দরকার। কিভাবে শিশুদের সঙ্গে কথা বলা উচিত, কি ধরনের আচরণ করলে তারাও ভালো আচরণে অভ্যস্ত হবে, এসব নানা বিষয়ে বাবা মা তথা অভিভাবকদের জ্ঞান থাকা উচিত। মনোবিজ্ঞানীদের মতে শিশু বিকাশের নানা দিক রয়েছে। এগুলো হল দৈহিক বিকাশ, ভাষাগত বিকাশ, আবেগ অনুভূতির দিক থেকে বিকাশ, চিন্তাগত বিকাশ, সামাজিক বিকাশ এবং ব্যক্তিত্বের বিকাশ। এ বিষয়গুলো সম্পর্কে উপযুক্ত জ্ঞান থাকলে শিশুর সার্বিক বিকাশ আরও মসৃণ হয়। প্রতিটি শিশুরই এক এক বয়সে এক এক ধরনের চাহিদা সৃষ্টি হয়, সেসব চাহিদার কথাও মাথায় রাখতে হবে।
যে কোনো সমাজেরই মূল ভিত্তি হচ্ছে পরিবার, আর প্রতিটি সন্তান হচ্ছে সমাজের ভবিষ্যৎ। ইসলাম ধর্মে পরিবার গঠনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ সৎ ও সুস্থ পরিবার সুস্থ ও যোগ্য প্রজন্ম নিশ্চিত করে। স্বামী ও স্ত্রী যখন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন তাদের উভয়ের মানসিক প্রশান্তি জরুরি। এ কারণে পরস্পরের মানসিক ও শারীরিক অবস্থার দিকে দুজনেরই বিশেষ নজর রাখা উচিত। শুধু তাই নয়, পরিবারের অন্য সদস্যদেরও এ বিষয়ে সতর্কতা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিশু গর্ভে থাকা অবস্থায় বুকের দুধ খাওয়ার বয়সে এবং পরবর্তীতে সন্তানকে ভালোভাবে বড় করে তোলার ক্ষেত্রে মায়ের ভূমিকা অনস্বীকার্য। ভবিষ্যৎ প্রজন্মের মূল কারিগরি হচ্ছে আজকের মা ও বাবা। এ কারণে মা বাবা হওয়ার জন্যও প্রস্তুতি নেয়ার প্রয়োজন রয়েছে।
ইসলাম ধর্মে কার্যত জন্মের আগ থেকেই শিশু সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রস্তুতি নিতে বলা হয়েছে। এর মাধ্যমে জন্মের আগেই শিশুর অধিকারের প্রতি ইসলাম নজর দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক কোনো কোনো সনদ বা কনভেনশনে এ বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়নি। আন্তর্জাতিক শিশু অধিকার বিষয়ক সনদ এমনকি মানবাধিকার বিষয়ক সনদগুলোতেও সৎ ও সুস্থ শিশুকে পৃথিবীতে আসার সুযোগ করে দেওয়ার কথা বলা হয়নি। অবশ্য আন্তর্জাতিক সনদগুলোতে শিশুকাল শুরুর সময়ও স্পষ্ট করা হয়নি। সন্তান জন্ম দেওয়ার আগে ও পরে বাবা মাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে ইসলাম ধর্ম, যাতে বাবা মায়ের কোনো ভুল বা দোষের কারণে অসুস্থ শিশু জন্ম না হয় এবং পরবর্তীতেও শিশু অসুস্থ হয়ে না পড়ে। একই সঙ্গে খেয়াল রাখতে হবে বাবা মায়ের উদাসীনতা ও অবহেলার কারণে যেন সন্তান পশ্চাৎপদ না হয় এবং দুঃখ কষ্টের মধ্যে না পড়ে। মনে রাখতে হবে শিশুর শারীরিক, মানসিক, নৈতিক ও চারিত্রিক বৈশিষ্ট্য সহ প্রায় সব কিছুতেই বাবা মায়ের প্রভাব পড়ে। কাজেই শিশুকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে বাবা মাকে সব দিক থেকে সতর্ক হতে হবে। নিজের আচার আচরণের সমস্যা থাকলে তা সংশোধন করতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর আমরা এখানেই শেষ করছি। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাবো, এর প্রত্যাশা রইল।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 ռոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 10:00